ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। আজ রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি বাংলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সৌদি আরব গত 7 বছর বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ রাখার পর শনিবার থেকে তা খুলে দিয়েছে।
এবং নতুন দিল্লির বিধানসভা নির্বাচন প্রসঙ্গে গৌতম গুপ্তের প্রতিবেদন।
এই নির্বাচনে বড় প্রশ্ন, দিল্লির মানুষ মোদীর গত 8 মাসের শাসনকালকে সফল বলে মনে করছেন কিনা।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তের স্ট্রিন কুইন। রবিবার টোকিওতে জাপানি সাংবাদিক কেনজি গোটোর জন্য শোকসভা করে। ইসলামিক স্টেটের চরমপন্থীরা গোটোর শিরচ্ছেদ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জাপানি জনগণ যখন শোক প্রকাশ করছে, তখন জর্ডানের বৈমানিক মুয়াত আল কাসেশবের আত্মীয়রা আম্মান সরকারের প্রতি আবেদন জানান চরমপন্থীদের কাছ থেকে বৈমানিকের মুক্তি অর্জনের প্রচেষ্টায় আলোচনার বিষয় আরও স্বচ্ছ হওয়ার জন্য। বৈমানিকের এক আত্মীয় ইয়াসিন রাওয়াস্তা বলেন, আমরা চাই যে সরকার আমাদের কাছে সত্যি কথা বলবে। জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্রও এই হত্যাকাণ্ডের নিন্দা জানায়। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডকে অমানবিক ও নিন্দনীয় সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, তিনি কোনোদিন হত্যাকারীদের ক্ষমা করবেন না। বাংলাদেশে বিএনপি অবিরাম হরতাল অবরোধের হুমকি দিয়ে বলেছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পরিপূর্ণ বিদ্যুৎ সংযোগ স্থাপন, টেলিফোন সংযোগ সহ সব সংযোগ চালু করতে হবে। রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে ওই কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খাসরুর কাছে।
একটানা অবরোধের মধ্যে 72 ঘন্টার হরতালের প্রথম দিন রোববারে বিএনপি অবিরাম হরতাল এবং অবরোধ অব্যাহত রাখার হুমকি দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ এক বিবৃতিতে ওই ঘোষণা দিয়ে দাবি জানিয়েছেন যে অবিলম্বে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পরিপূর্ণ বিদ্যুৎ সংযোগ এবং টেলিফোন সংযোগ সহ সব যোগাযোগ ব্যবস্থা পুনঃ স্থাপন করতে হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব জানান, বিদ্যুৎ সংযোগ 20 ঘন্টা বিচ্ছিন্ন থাকার পরে শনিবার রাতে পুনরায় স্বাভাবিক হয়, তবে কেবল টিভি, ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা হরতালের প্রথম দিন ঢাকায় সচিবালয়ের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাতে চট্টগ্রামের মিরেশ্বরে একজন যুবলীগ নেতা দুর্বৃত্তের আগুনে পুড়ে এবং ঢাকার মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে একজন শিবির কর্মী নিহত হবার খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে এবং শনিবার রাতে সিরাজগঞ্জে একজন বাস চালক নিহত হয়েছেন। হরতালের কারণে সোমবার অনুষ্ঠেয় প্রথম দিনের SSC এবং সমমানের পরীক্ষা শুক্রবারে অনুষ্ঠিত হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সংঘাত, সহিংসতাপূর্ণ রাজনীতি বন্ধে এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান ও ব্যবসা বাণিজ্য বান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনার দাবিতে ব্যবসায়ী শিল্পপতিদের সর্বোচ্চ সংগঠন FPCCI দেশব্যাপী সভা সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তার আরেকটি রিপোর্টে।
রোববার সংগঠনের এক সভায় খুব শিগগিরই জাতীয় পতাকা হাতে নিয়ে দেশব্যাপী সভা সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। FPCCI সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ বলেন, সংলাপে বসে সমস্যার সমাধান করতে হবে।
কত না করেছি, কত না দরজায় ধর্ণা দিয়েছি, কিন্তু কেউই কর্ণপাত করেননি, কেউই বসেননি, কেউ সংলাপ করেননি। 3 কোটি ব্যবসায়ীদের থেকে যাচ্ছে, আমরা রাস্তায় নামবো।
FPCCI পক্ষ থেকে বলা হয়, তারা কোন রাজনৈতিক দলের পক্ষে নন, তারা চান সচল সক্রিয় অর্থনৈতিক পরিবেশ। এদিকে ঢাকা চেম্বার এক হিসেবে বলেছে, সংঘাত সহিংসতার কারণে প্রতিদিন আর্থিক খাতের ক্ষতি 2,300 কোটি টাকা। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি বাংলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করেন। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য আমাদের জীবনের সৌন্দর্যকে দৃশ্যমান করে, বই শুধু জ্ঞানই দেয় না, সঙ্গে জীবন গড়া, অন্যকে জানা এবং ভৌগোলিকতার বাইরের জগৎকে জানার সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন, সমালোচনা করেন বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের। বলেন, যখনই দেশে একটু শান্তি আসে, উন্নতির দিকে যেতে থাকে দেশ, তখনই ষড়যন্ত্র শুরু হয়, কালো মেঘ এসে জমা হয়। হরতাল অবরোধের নামে আন্দোলন বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তা না হলে তাদেরকে একদিন জনরোষে পড়তে হবে। বেলজিয়ামের গবেষক লেখক ফাদার দেতিয়েন বলেন, বাংলাদেশ তাকে অভিভূত করেছে, এখানকার মানুষ বড় সহজ সরল, অতিথি পরায়ণ। ফ্রান্সের প্রফেসর ফ্রাসো ভট্টাচার্য বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষার জন্য সংগ্রাম মানব জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2015 প্রাপ্ত লেখকদের হাতে পুরস্কার তুলে দেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে একটি তৈরি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে ওই কারখানার শ্রমিক সহ শত শত শ্রমিক বিক্ষোভ করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
রোববার AKH নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের তৈরি পোশাক কারখানার নিটিং বিভাগের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে শুরু করলে মালিকপক্ষ তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। চিকিৎসকরা জানিয়েছেন, শ্রমিকরা মাথা ব্যথা, পেট ব্যথা, বমি ভাব নিয়ে হাসপাতালে আসেন, তবে তারা এ ধরনের অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। শ্রমিকদের অসুস্থ হওয়ার ঘটনায় ছড়িয়ে পড়লে ওই কারখানায় কর্মরত 5,500 শ্রমিক ও আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরা শ্রমিক অসুস্থ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে। কারখানা কর্তৃপক্ষ 2 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে। কারখানার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত 1 সপ্তাহে কারখানায় অসুস্থ হয়ে 2 শ্রমিক মারা যাওয়া সহ শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটে আসছিল। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের 20টি জায়গায় জঙ্গি তালিম শিবির চালাচ্ছে ইন্ডিয়ান মুজাহিদিন। রিপোর্ট পাঠিয়েছেন তারই ওপর কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের সরকারি সংবাদ সংস্থার সূত্রের খবর, শুধু জামাতুল মুজাহিদিনই নয়, আরো বেশ কিছু জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে তাদের ঘাঁটি তৈরির চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে এই রাজ্যকে যাতায়াতে করিডর হিসেবে ব্যবহার করে তারা দেশের অন্যান্য প্রান্ত জঙ্গি প্রশিক্ষণ শিবির তৈরি করছে। কয়েকদিন আগে রাজ্যের উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল থেকে ধৃত বরকতুল্লাহ ও উত্তরপ্রদেশ থেকে ধৃত মোহাম্মদ আজিজকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন পুলিশ ও গোয়েন্দারা। প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছে এই রাজ্যে অন্তত 20টি জায়গায় স্থানীয় যুবকদের মগজ ধোলাইয়ের জন্য প্রশিক্ষণ শিবির চালাচ্ছে ইন্ডিয়ান মুজাহিদিন। মূলত এই রাজ্যে 20টি এই রকম শিবির চলছে। তবে কোথায় কোথায় এই শিবিরগুলি চলছে সে ব্যাপারে পুলিশ কর্তারা বা গোয়েন্দারা এখনই মুখ খুলতে রাজি নন বলে সরকারি সংবাদ সংস্থা সূত্রের খবর। পরমাশিস খসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার সামরিক বাহিনী বলেছে বোকো হারাম যোদ্ধারা উত্তর পূর্বাঞ্চলের মাইদিগুড়ির নিয়ন্ত্রণ নেয়ার সর্বসাম্প্রতিক প্রচেষ্টা তাদের বাহিনী প্রতিহত করেছে। সর্বসাম্প্রতিক লড়াই শুরু হয় শনিবার রাতে, 12 ঘন্টা পর লড়াই থামে। বর্ণো রাজ্যের রাজধানী মাইদিগুড়ির সর্বত্র ব্যাপক বিস্ফোরণ ও বন্দুকের শব্দ শোনা যায়। 4টি ভিন্ন পথ থেকে চরমপন্থীরা শহরটির ওপর আক্রমণ চালায়। বহু মানুষ পালিয়ে যেতে চেষ্টা করে। একটি হাসপাতাল সূত্র থেকে রয়টার্স সংবাদ সংস্থাকে বলা হয় অন্তত 8 জন লড়াইয়ে প্রাণ হারায়। ভয়েস অফ আমেরিকার এক সাংবাদিক আব্দুল হাকিম হারুনা বলেছেন, তিনি দেখেছেন শত শত অসামরিক মানুষ হাতে রাইফেল, লাঠি আর দা হাতে লড়াইয়ের দিকে এগুচ্ছে। তারা বলেছে তারা সেনাদের সাহায্য করতে চাইছে যাতে সেনারা চরমপন্থীদের অগ্রযাত্রা বন্ধ করতে পারে। হাজার হাজার গণতন্ত্রপন্থী প্রতিবাদকারী রবিবার হংকংয়ের রাস্তায় ফিরে গেছে। গত বছর শহরের অনেক অংশ গণতন্ত্রের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে জীবনযাত্রা অচল হয়ে যাওয়ার পরেই প্রথম তারা আবার ব্যাপক সমাবেশ করল। সংগঠকরা বলেছে প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। তারা বলেছে গত বছরের মতো এবার শহর কেন্দ্রে অবস্থান ধর্মঘটের পুনরাবৃত্তি হবে না। কিয়েভে কর্তৃপক্ষ বলেছে ইউক্রেনের অন্তত 13 জন সেনা এবং 7 জন অসামরিক ব্যক্তি গত 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চলে লড়াইয়ে নিহত হয়। তার আগে সংকট নিরসনের লক্ষ্যে যে শান্তি আলোচনা হয় তা ভেঙে যায়।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। সৌদি আরব গত 7 বছর বন্ধ রাখার পর বাংলাদেশের জন্য শ্রমবাজার গত শনিবার থেকে আবার খুলে দিয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন শীঘ্রই সৌদি আরব থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার জন্য। বর্তমানে ওই দেশে 20 লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। বাংলাদেশি শ্রমিকদের সেদেশের শ্রমবাজারে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারির আগে প্রতি বছর গড়ে 1 লক্ষ দক্ষ ও অদক্ষ শ্রমিক রপ্তানি করা হতো। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ ভয়েস অফ আমেরিকাকে বললেন,
আমাদের দেশের কর্মজীবী মানুষ দিতে থাকবে এবং এটা এক্সপেক্টেড যে আমাদের মাইগ্রান্ট ওয়ার্কারের সংখ্যা যত বাড়বে সৌদি আরবে আমাদের রেমিটেন্স ইনফ্লো বাড়তে থাকবে। কিন্তু এখানে বিভিন্ন প্রশ্ন আসে, সেটা হচ্ছে যদি সৌদি সরকার কেবলমাত্র দক্ষ শ্রমিকের নেয়ার উপরে জোর দেয় তাহলে সেখানে আমাদের আশা অনুযায়ী আমরা এটা সুফল ভোগ করতে পারবো না। এই জন্য যে আমাদের দেশ থেকে বিদেশের যে সমস্ত শ্রমিকরা কাজে যায় এদের ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে অশিক্ষিত। আমি একটা স্ট্যাটিস্টিক্স থেকে জানি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স একটা হাউসহোল্ড সার্ভে করেছে যারা বিভিন্ন দেশে চাকরি নিয়ে চলে যায়, তাদের প্রায় 60% হচ্ছে ইলেকট্রেট আর বাকিদের মধ্যে অ্যারাউন্ড 30-40% হচ্ছে হয়তো 9-11 পর্যন্ত পাস করা। তো এটা খুব সাধারণভাবে ধারণা করা যায় যে স্কিম কম্পোজিশন খুব লো হবে। তো সেই থেকে চিন্তা করলে কিন্তু রেমিটেন্স বাড়বে এই পদক্ষেপের জন্য বাংলাদেশের রেমিটেন্স লোকান্ত আসলে যদি বাড়বে।
তিনি বলেন বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের প্রবাহের যে ঊর্ধ্বগতি চলছিল তা হঠাৎ করেই 2013 সালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কমে যায়। এ থেকে এটা প্রমাণিত হয় যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকে বলে উল্লেখ করে তিনি বলেন বিষয়টি সরকারকে ভেবে দেখতে হবে। অধ্যাপক মমতাজউদ্দিন বলেন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের যে প্রধান 3টি পথ রয়েছে বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স তার অন্যতম। এ থেকে শুধু সৌদি আরব নয় সমগ্র বিশ্বে বাংলাদেশের মানব সম্পদ রপ্তানি বৃদ্ধির উপর সরকারি উদ্যোগ আরো জোরদার করতে হবে বলে তিনি মন্তব্য করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে প্রসঙ্গান্তর। ভারতে নতুন দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে কলকাতা থেকে এই রিপোর্টটি পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী রথ কি দিল্লিতে বিধানসভা নির্বাচন জয় করতে পারবে? দিল্লিতে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী হলেন অরবিন্দ কেজরিওয়াল আর তার নেতৃত্বে আম আদমি পার্টি বা আপ। নির্বাচনী প্রচারের সূচনায় স্বয়ং মোদী কিন্তু প্রচারে নামেননি, বিজেপির প্রচারের প্রধান মুখ ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। কিন্তু লড়াই যে কঠিন তা বুঝতে পেরে দলকে নেতৃত্ব দিতে নেমে পড়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। নির্বাচনী জনসভায় মোদী বলেছেন এই নির্বাচনে কোন দল জয়ী হবে বা কে বা হবেন মুখ্যমন্ত্রী তার চেয়ে বড় প্রশ্ন দিল্লির মানুষ মোদীর গত 8 মাসের শাসনকালকে সফল বলে মনে করছেন কিনা। দিল্লিতে বিজেপির জয় হলে সেটা মোদীরই জয় বলে ধরে নেওয়া হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ও ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি প্রতিবেদন। আর উপস্থাপনায় আছেন শরীফুল হক।
ক্যান্সার মানব জাতির নীরব ঘাতক, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি যা কর্কট রোগ নামেও পরিচিত। এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় 200 রকমের ক্যান্সার শনাক্ত হয়েছে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা 12-14 লাখের মধ্যে প্রতি বছর 91,000 রোগী মারা যায় আর বছর প্রতি আক্রান্তের হার 1,22,000 মানুষ। জীবন প্রণালী, পরিবেশ, খাদ্যাভ্যাস, ভৌগোলিক অবস্থান, বয়স, বংশানুক্রম ইত্যাদি বিষয় ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে বলে জানালেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আতিকুর রহমান।
ক্যান্সার হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপূর্ণভাবে জানা যায় নাই, তবে কিছু কিছু অভ্যাস বা কিছু কিছু কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যেমন যারা নিয়মিতভাবে ধূমপান করে অথবা মদ পান করেন অতিরিক্তভাবে, তাদের ফুসফুস এবং লিভারে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
খুব ক্লান্তি, ক্ষুধা কমে যাওয়া, শরীরের কোথাও অস্বাভাবিক চাকা বা দলা, গলা ভাঙা ক্যান্সারের প্রচলিত লক্ষণ। সাথে আরো কিছু লক্ষণ দেখা যায়।
যদি কারো রক্তের ক্যান্সার হয় তাহলে রক্ত শূন্যতা দেখা দিবে, শরীরের বিভিন্ন জায়গায় দাগ পড়বে, এমনকি রক্ত বমি হতে পারে। যদি কারো লিভার ক্যান্সার হয় তাহলে জন্ডিস হতে পারে, পেটের মধ্যে পানি এসে যেতে পারে, ধীরে ধীরে ওজন কমে যেতে পারে। ফুসফুসের ক্যান্সার হলে দীর্ঘস্থায়ী কাশি হবে, কাশির সাথে রক্ত যেতে পারে। কিছু কমন সিমটম আছে যেমন খুব ক্লান্তি লাগা, হঠাৎ করে ওজন কমে যাওয়া, কাশি বেড়ে যাওয়া বা কাশির সাথে রক্ত যাওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে।
প্রতিকারের চেয়ে উত্তম প্রতিরোধ। যদিও ক্যান্সারের কোনো ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি, তবু কিছু নিয়ম মেনে চলা, যেমন খাদ্যাভ্যাসে পরিবর্তন, শরীরের ওজন ঠিক রাখা, ধূমপান, মদ্যপান, মোট কথা সচেতনতাই পারে এই মরণ ব্যাধির ঝুঁকি থেকে দূরে রাখতে।
যেসব কারণ আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এগুলা থেকে নিজেদেরকে যত সম্ভব দূরে রাখা, সচেতন থাকা। যেমন খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকে, এগুলা থেকে আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে পারি খাদ্যনালীর ক্যান্সার থেকে আমরা রক্ষা পেতে পারি। বিশেষ করে অতিরিক্ত মদ্যপান লিভার ক্যান্সারের জন্য বিশাল ঝুঁকি, ফুসফুসের ক্যান্সারের জন্য ধূমপান বিশাল একটা কারণ।
2008-2010 এই 3 বছর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে আসা রোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় জরায়ুর ক্যান্সারে আক্রান্তের হার 21%, ফুসফুসের ক্যান্সারে 28% এবং কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত 6% মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী 2012 সালে বিশ্বে ক্যান্সার রোগী ছিল 1,40,00,000, 2015 সাল নাগাদ যা পৌঁছবে প্রায় 2 কোটিতে। এমনই ভয়াবহ পরিস্থিতিতে 4 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হবে বিশ্ব ক্যান্সার দিবস। বাংলাদেশেও নানা আয়োজন ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিবসটি পালিত হবে। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ ক্যান্সার নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও এ উপলক্ষে হাতে নিয়েছে নানা কর্মসূচি। ক্যান্সারকে ভয় নয়, জয় করতে হবে। দরকার সঠিক তথ্য জানা, জানানো, পাশাপাশি সচেতনতা। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় ইউএসএআইডি এবং ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এখন শুনুন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হয়েছে।
বহু দশক ধরে যে ঘাতক সশস্ত্র দল যারা সেন্ট্রাল আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে ত্রাসের সৃষ্টি করেছে, তারই একজন শীর্ষ নেতা বর্তমানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হেফাজতে রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার সেই শীর্ষ নেতা ডমিনিক অঙ্গোয়েনের আন্তর্জাতিক আদালতের কাছে হস্তান্তরকে স্বাগত জানিয়েছে, যা লর্ড রেসিস্ট্যান্স আর্মির হাতে ক্ষতিগ্রস্ত লোকজনদের প্রতি সুবিচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হবে। 34 বছর বয়সী অঙ্গোয়েন জানুয়ারি মাসের গোড়াতে স্বপক্ষ ত্যাগ করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আদালতের কাছে তার হস্তান্তরণের ঘোষণা দিয়ে বিভিন্ন রাষ্ট্রের প্রতি গ্রুপটির শীর্ষ নেতা জোসেফ কনি সহ বাদবাকি কমান্ডারদের শাস্তি বিধানের আবেদন জানিয়েছে। এছাড়াও জাতিসংঘ অনতিবিলম্বে এলআরএর সকল হামলা বন্ধের, যাদের অপহরণ করা হয়েছে তাদের মুক্তিদান এবং সকল যোদ্ধাদের নিরস্ত্র হতে এবং সশস্ত্র দল থেকে অব্যাহতি নিতে আবেদন জানিয়েছে। শিশুকালে অপহৃত অঙ্গওয়েন পরবর্তীতে বহু বছর ধরে গ্রুপটির অন্যতম শীর্ষ কমান্ডার হিসেবে নৃশংস অপরাধে নিয়োজিত এবং পরিচালনা করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরাঞ্চল ইউগান্ডায় বাস্তুচ্যুত জনগণের উপরে হামলা এবং তারই নেতৃত্বে তার সহযোগীদের কাছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর মোকাম্বোতে 300-এরও বেশি সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড পরিচালনা করা। আমরা আফ্রিকা ইউনিয়নের এলআরএ বিরোধী টাস্ক ফোর্স বাহিনী সহ অন্যান্য যারা অঙ্গনের হস্তান্তরণের সঙ্গে জড়িত তাদের ভূমিকার প্রশংসা করছি, যে অভূতপূর্ব প্রয়াস লড়াই ক্ষেত্র থেকে অঙ্গনের অপসারণের ভিত্তি রচনা করেছিল। আমরা প্রেসিডেন্ট মুজাভিনি এবং ইউগান্ডা সরকার এলআরএ এর হুমকি বন্ধে অব্যাহতভাবে আঞ্চলিক প্রয়াসে যে নেতৃত্ব দান করেছেন তার প্রশংসা করছি। আমরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাথরিন সেম্বা পানজা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে হামলা বন্ধে তার কার্যব্যবস্থার যে নজির স্থাপন করেছেন এবং দোষী ব্যক্তিদের নৃশংস তৎপরতার জন্য শাস্তিবিধান নিশ্চিত করেছেন তার সাধুবাদ জানাই। এছাড়াও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের যেসব ব্যক্তিবর্গের হস্তক্ষেপের মাধ্যমে অঙ্গনকে বিচারের মুখোমুখি করা সম্ভবপর হয়েছে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এলআরএ এর হামলায় ক্ষতিগ্রস্ত সকল জনগণের প্রতি এই অঞ্চলে এলআরএ এর বিরুদ্ধে লড়াইরত বাহিনীর প্রতি সহযোগিতা প্রদানের অনুরোধ জানাচ্ছি। এলআরএ এর হামলায় ক্ষতিগ্রস্ত চারটি দেশের বেঁচে থাকা জনগণের কাছে এসব পরিবর্তন এবং বিশ্বময় তাদের হিতৈষীদের কাছে এলআরএর আনিত ভয়াবহতার অবসান যে হতে পারে সেই আশার সঞ্চার করেছে।
এই ছিল যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয়। এবারের আসর মিতালী, উপস্থাপনায় আহসানুল হক।
চিঠিপত্রের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথম চিঠিটি পাঠিয়েছেন দেবাশিস গোপ। আপনি নিয়মিত আমাদের ইমেল করে থাকেন। ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে দেবাশিস গোপ লিখছেন, আজ খুব ভালো লাগছে কারণ আমার রেডিও সেটটি খারাপ হওয়ায় গত কয়েকদিন অনুষ্ঠান শুনতে পারিনি, কিন্তু গতকাল থেকে পাশের বাড়ির এক রেডিও শ্রোতার কাছ থেকে তার রেডিওটি নিয়ে আপনাদের অনুষ্ঠান স্পষ্টভাবে শুনলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই রেডিওটি আমি তাকেই শুনতে দিয়েছিলাম এবং এখন আমি অনুষ্ঠান রেকর্ড করে তাকে পরের দিন শোনাচ্ছি। বারাক ওবামার ভারত সফর নিয়ে পর্যালোচনা ভালো লেগেছে। দেবাশিস গোপ, অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার ইমেলটির জন্য। আপনার সাথে টেলিফোনে কথাও হয়েছে আমাদের অতীতে, ভবিষ্যতেও হবে আশা করি, এবং আপনি নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন আশা করছি। এর পরের চিঠিটি লিখেছেন ফারুক আহমেদ তালুকদার, শ্যামগঞ্জ ময়মনসিংহ। আপনিও নিয়মিত আমাদের ইমেল করে থাকেন। আপনি লিখছেন, আপনাদের পুরনো শ্রোতারা কি দিন দিন উপেক্ষিত হচ্ছে? একটি ক্যালেন্ডার চেয়ে এতগুলো মেইল করলাম, কোনো সাড়াই পেলাম না। 2015 সালের ক্যালেন্ডার কি পাবো না? ভাই ফারুক আহমেদ, আমরা যখন আমাদের শ্রোতাদেরকে জানিয়েছিলাম যে তারা তাদের ঠিকানা পাঠিয়ে দিলে আমরা ক্যালেন্ডার পাঠাবো, তখন আপনি ইমেল পাঠিয়ে থাকলে আপনার কাছে ক্যালেন্ডার পৌঁছে যাবে আশা করছি খুব শিগগিরই। পরের ইমেলটি করেছেন মোহাম্মদ রশিদুল জুবায়েদ, নওগাঁ বাংলাদেশ থেকে। আপনি লিখছেন, গত 15 বছর ধরে আপনি ভয়েস অব আমেরিকার অনুষ্ঠান শোনেন, একটি ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ জানিয়েছেন। ভাই রশিদুল জুবায়েদ, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন জ্যোৎস্না বানু, ইউথ রেডিও ক্লাব, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। প্রথমেই অভিনন্দন জানিয়েছেন আমাদের, আরও জানিয়েছেন আপনি ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা। 2015 সালের একটি ক্যালেন্ডার চেয়েছেন জ্যোৎস্না বানু, আপনার ইমেলের জন্যও আপনাকে ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন শীষ মোহাম্মদ, চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ থেকে। আপনি লিখছেন, পত্রপত্রিকা এবং টেলিভিশনের সাথে পাল্লা দিয়ে রেডিওর জনপ্রিয়তা অর্জন নিশ্চয়ই কঠিন, সেই সাথে রয়েছে ইন্টারনেট। গত বছরের শেষ দিকে রেডিও সংবাদের প্রতি একটু বিরক্ত লাগা শুরু হয়, নির্ভরশীল হয়ে যাই ইন্টারনেটের ওপর। আবারও খুঁজে পেয়েছি রেডিও শোনার স্বাদ, এখন আমি নিয়মিত রেডিও শুনছি। ভাই শীষ মোহাম্মদ, আপনার এই চমৎকার ইমেলের জন্য ধন্যবাদ। আপনি রেডিও শোনার পাশাপাশি নিশ্চয়ই পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট সবকিছুই দেখতে পারেন, তবে হ্যাঁ, রেডিও শোনার আনন্দটা আলাদা। রেডিওর মাধ্যমে যখন আপনি খবর পাচ্ছেন, সেই সাথে ব্রডকাস্টারদের সাথে অর্থাৎ আমি বা আমার সহকর্মীদের সাথেও একটা সম্পর্ক তৈরি হচ্ছে শ্রোতাদের, সেটা নিঃসন্দেহে একটা আনন্দের অভিজ্ঞতা। চিঠিপত্রের জবাব আজ এ পর্যন্তই।
এখন সংক্ষিপ্ত সংবাদ পরিবেশন করছেন শেগুফতা নাসরিন খুইন।
রবিবার টোকিওতে জনগণ জাপানি সাংবাদিক কেনজি গোটোর জন্য শোকসভা করেন। ইসলামিক স্টেটের চরমপন্থীরা গোটোর শিরচ্ছেদ করেছে বলে মনে করা হচ্ছে। জাপানে জনগণ যখন শোক প্রকাশ করছে, তখন জর্ডানের বৈমানিক মুয়াত আল কাশেশবের আত্মীয়রা আম্মান সরকারের প্রতি আবেদন জানান চরমপন্থীদের কাছ থেকে বৈমানিকের মুক্তি অর্জনের প্রচেষ্টায় আলোচনার বিষয় আরও স্বচ্ছ হওয়ার জন্য। বৈমানিকের এক আত্মীয় ইয়াসিন রাওয়াস্তা বলেন, আমরা চাই যে সরকার আমাদের কাছে সত্যি কথা বলবে। জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডকে অমানবিক ও নিন্দনীয় সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন তিনি কোনোদিন হত্যাকারীদের ক্ষমা করবেন না। নাইজেরিয়ার সামরিক বাহিনী বলেছে বোকো হারাম যোদ্ধারা উত্তর পূর্বাঞ্চলের মাইদিগুড়ির নিয়ন্ত্রণ নেওয়ার সর্বসাম্প্রতিক প্রচেষ্টা তাদের বাহিনী প্রতিহত করেছে। সর্বসাম্প্রতিকতম লড়াই শুরু হয় শনিবার রাতে, 12 ঘন্টা ধরে ওই লড়াই চলে। বর্ণ রাজ্যের রাজধানী মাইদিগুড়ির সর্বত্র ব্যাপক বিস্ফোরণ ও বন্দুকের শব্দ শোনা যায়। 4টি ভিন্ন পথ থেকে চরমপন্থী শহরটির ওপর আক্রমণ চালায়। বহু মানুষ পালিয়ে যেতে চেষ্টা করে। একটি হাসপাতাল সূত্র থেকে রয়টার্স সংবাদ সংস্থাকে বলা হয় অন্তত 8 জন লড়াইয়ে প্রাণ হারায়। ভয়েস অফ আমেরিকার এক সাংবাদিক আব্দুল করিম হারুনা বলেছেন তিনি দেখেছেন শত শত অসামরিক মানুষ হাতে রাইফেল লাঠি আর দা নিয়ে লড়াইয়ের দিকে এগুচ্ছে। তারা বলেছে তারা সেনাদের সাহায্য করতে চাইছে যাতে সেনারা চরমপন্থীদের অগ্রযাত্রা বন্ধ করতে পারে। হাজার হাজার গণতন্ত্রপন্থী প্রতিবাদকারী রবিবার হংকং এর রাস্তায় ফিরে গেছে। গত বছর শহরের অনেক অংশ গণতন্ত্রের দাবিতে প্রতিবাদ বিক্ষোভে জীবনযাত্রা অচল হয়ে যাওয়ার পর এই প্রথম তারা আবার ব্যাপক সমাবেশ করল। সংগঠকরা বলেছে প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ হবে। তারা বলেছে গত বছরের মতো এবার শহর কেন্দ্রে অবস্থান ধর্মঘটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। কিয়েভে কর্তৃপক্ষ বলেছে ইউক্রেনের অন্তত 13 জন সেনা এবং 7 জন অসামরিক ব্যক্তি গত 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চলে লড়াইয়ে নিহত হয়। তার আগে সংকট নিরসনের লক্ষ্যে যে শান্তি আলোচনা হয় তা ভেঙে যায়। অন্তত 20 জন সেনা আহত হয় যখন বিচ্ছিন্নতাবাদীরা ডিবলসিভের চতুর্দিকে গ্রামগুলোতে আক্রমণ চালায়। সঘোষিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ডোনেটস্ক এবং লুগানস্কের চতুর্দিকে লড়াই ও গোলাবর্ষণে 7 জন অসামরিক ব্যক্তি নিহত হয়। বিদ্রোহীদের হতাহতের সংখ্যা তাৎক্ষণিক জানা যায়নি। খেলার খবর, টেনিস। নোভাক দিওকোভিচ 5ম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতা জয়লাভ করেছেন। মেলবোর্নে রবিবার সার্বিয়ান ওই খেলোয়াড় স্কটল্যান্ডের অ্যান্ডি মারিকে 7-6, 6-7, 6-3 ও 6-0 পরাজিত করে। প্রথম 2 সেট নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে। দিওকোভিচ প্রথম সেটে জয়লাভ করেন, মারি দ্বিতীয়টিতে। শনিবার আমেরিকান সেরিনা উইলিয়ামস তার 6ষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়লাভ করেন। তিনি রাশিয়ার মারিয়া শারাপোভাকে মেলবোর্নে পরাজিত করে ওই শিরোপা অর্জন করেন। খবর শেষ হল।
এই ছিল আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রযোজক ছিলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলী ছিলেন যৌগেল। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি শতরূপা বড়ুয়া বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.